সুস্থ ব্যক্তিখণ্ডে পক্ষে মহা বিশ্বরূপে পরিণত হওয়া অসম্ভব নয়। তোমার হাতে এই শুক্র যে লাঠিটা আছে এটাও পুঁতে দিলে একটা রাজ হবে, অর্থাৎ যেমন শুষ্ক দৃষ্টিকণ্ডের পক্ষে বিশাল সজীব বৃক্ষরূপে পরিণত হওয়া সম্পূর্ণ অসম্ভব, তদ্রূপ বালক পাখিগুলোর পক্ষে প্রবল মায়াবাদ বিনাশ করিয়া জগতে বৈষ্ণব সিদ্ধান্ত প্রচার করা সম্পূর্ণ অসম্ভব। ইহাই মধ্যপ্রেমের অভিপ্রায়। পিতার এই কথা শ্রবণ করিয়া বাসুদেব বলেন, পিতা ভগবৎ শক্তি প্রভাবে এই দৃষ্টিকণ্ডের যেরূপ মহাবৃক্ষরূপে পরিণতি কিছুমাত্র অসম্ভব নয়, তদ্রূপ আমার নয় বালকের পক্ষেও মায়াবাদ খণ্ডন পূর্বক জগতে বৈষ্ণব সিদ্ধান্ত স্থাপন কোন রূপে অসম্ভব হইতে পারে না। এই বলিয়া বাসুদেব তার হস্তকৃত দৃষ্টিকণ্ডকে লাঠিটাকে মৃত্তিকার গ্রন্থে পরিচিত করিবা মাত্র মহাবদ বৃক্ষরূপে পরিণত হইল। সঙ্গে সেই শুক্র রাজকালে যে পুঁতে ছিল অগ্নি মহাবদ বৃক্ষ, আজও সেই বদ বৃক্ষ আছে পাঁচ আজও আছে। এখনো পাঁচাকাশের যে সেই মহাবদ বৃক্ষরা বিলাসিত চর্যা শ্রীমন মধ্যাচার্যের অলৌকিক প্রভাবে স্মৃতি দর্শক বৃন্দের হৃদয় জাগরুক করিয়া দিতেছে। মধ্যদেহ বাহলকাল হইতে বাসুদেবের বৈষ্ণব ধর্ম প্রচার পরমত খণ্ডনে অসামান্য উৎসাহ এবং প্রবল আত্মপ্রত্যয় দর্শন করিয়া উচ্চ পরবর্তীকালে প্রিয় ধর্মে আসক্ত হইবেন না বুঝিতে পারি না। তিনি বাসুদেবকে বিবাহ বন্ধন দ্বারা গৃহে আবদ্ধ করিবার জন্য মনে মনে সংকল্প করিলে বুদ্ধিমান বাসুদেব কিন্তু মাতা পিতার উদ্দেশ্য বুঝিতে পারিলে যাহার হৃদয় জগতের বন্ধন মোচন করিবার জন্য সর্বদা সমচ্ছু তিনি নিজেই দুঃশাস্ত্রকে তিরস্কার করিয়া জগতের বৈষ্ণব সিদ্ধান্ত স্থাপনার্থ বিষ্ণু কর্তৃক নির্দিষ্ট বিষ্ণু শক্তির দ্বারা আবিষ্ট সেই পুত্র কিশোরকে বন্ধন করিতে পারে জগতে এমন কে আছে? এইভাবে তো তিনি সন্ন্যাস নিতে গেলেন, সন্ন্যাস নিতে গেলে মাও সঙ্গে সঙ্গে গেলেন, সেখানে গিয়ে সন্ন্যাস যিনি দেবেন তাকে বললেন যে এই পুত্রটা আপনি সন্ন্যাস দেবেন না, কারণ তিনি বললেন এ যদি সন্ন্যাস গ্রহণ করে আর এর যদি যোগ্যতা লক্ষ্য করি তাহলে দেব না কেন? তখন মধ্যাচার্যকে গিয়ে বললেন বালক বাসুদেবকে, দেখো তুমি আমার নিচের সত্ত্বে যদি তুমি এখানে সন্ন্যাস গ্রহণ করো তা আমি এই যে গুহযুক্ত এই গুহর মধ্যে আমি বলে প্রাণ ত্যাগ করবো। তখন সেই বাসুদেব বললেন, মা আমি অবশ্যই সন্ন্যাস গ্রহণ ঠিকই করব, তবে আপনি গুহর মধ্যে আপনি আত্ম হত্যা করতে পারবেন না, কারণ তো করুন আমি এখন সন্ন্যাস গ্রহণ করছি, দেখি কত বড় ক্ষমতা আপনার গুহের মধ্যে লাগিয়ে বলুন না দেখি কত বড়। ওইসব আপনার আপনার আমি বুঝতে পারি যে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, মাতৃহত্যা হবে এই পাপ তোমার লাগবে ও আমি সব জানি, সন্ন্যাস গ্রহণ করে করবো আমি ঠিকই, আপনি কিছু করতে পারবেন এইভাবে সত্যি সত্যি সে কিছু করতে পারবো না। ফিরে বাড়ি চলে এলে একটু সন্ন্যাস গ্রহণ করলো, সরস্বতী সন্ন্যাস হয়ে গেল, তারপরে তো এসব তো একদিনে সম্ভবপর নয় পাঠ করা। তারপরে তিনি পূর্ণ প্রক্রিয়ার আচার্যত্ব প্রকাশ হলো, দেশ বিদেশে সব প্রচার করতে লাগলে প্রচার করতে করতে আর আজকে সেই দিনের কথাটা বলি, আর অনেক বাংলাদেশে নানা মধ্যাচার্যের তো বিরাট সম্প্রদায়, তখন তিনি এই শেষ আজকে চিরভাব নীতির কথাটা বলি, সংসার আর নবতরণ স্বরূপ আচার্য শ্রীমদ্ধ ভগবত ইচ্ছায় ভুবন মঙ্গলের জন্য জগতে অবতীর্ণ হইয়াছিলেন, তিনি যে যিনি যে জন্য জগতে আসিয়াছিলেন সেই কার্য পরিপূর্ণ হইয়াছে, মায়াবাদ অন্ধকার বিনাশ করিয়া শ্রীমন মধ্য তথা তত্ত্ববাদের দিব্য আলো অবতরণ করাইয়াছে, জৈন বৌদ্ধ হৈতুক কেবল আত্মীয় পরিমিতি বেদ বিদ্বেষী দলকে দমন করিয়াছে, প্রাসন্ন দলনের সঙ্গে সঙ্গে সজ্জনকে শুদ্ধ মুক্তি দান করিয়াছে, ঐশ্বর্য মুগ্ধ অজ্ঞ ব্যক্তিগণের নিকট ঐশ্বর্য বিস্তার করিয়া নিজ মহাপদ্য মহিমা প্রকাশ করিয়াছে, বহু লুপ্ত বেদ শাখা শুধু মন্ত্র সব উদ্ধার করিয়া ভক্তির নিত্যত্ব স্থাপন করিয়াছে, ব্রহ্মসূত্র ভাষ্য গীতা ভাষ্য শ্রুতি ভাষ্য প্রভৃতি রচনা করিয়া নির্বিশেষ মতবাদকে বিধ্বস্ত করিয়াছেন। শুদ্ধ দ্বৈতবাদ অনুস্থাপন করিয়া অচিন্ত বেদান্ত সিদ্ধান্তে ভিত্তি পত্তন করিয়াছেন। এই জন্য মহাপুরুষ এগিয়ে নিয়েছেন, বৈষ্ণব সমাজে বৈষ্ণব স্মৃতি ব্যবহার প্রচলন করিয়াছেন। শ্রীমৎ ভাগবত মহাভারতের তাৎপর্য রচনা করিয়া অশেষ লোককল্যাণ ও সনাতন ভাগবত ধর্মে সংগ্রহ করিয়াছে। আমরা এই পরম্পরার নিত্যত্ব ও বৈষ্ণব সেবার মহত্ব প্রচার করিয়াছে। শ্রীমূর্তি পূজা প্রচার, শাস্ত্র গ্রন্থ প্রচার, পরিব্রাজকে দেশে দেশে ভক্তি সিদ্ধান্ত প্রচার ও সম্প্রদায় রক্ষার যাবতীয় কার্য সমাধা করিয়াছে। অতএব শ্রীমধ্য তার বৈকুণ্ঠ বিজয় সভায় উপস্থিত দেখিয়া নিজ শিষ্য পদ্মনাথ তীর্থের উপর দ্বৈত সিদ্ধান্ত প্রচারের ভার প্রদান পূর্বক তাকে অজস্থান আচার্য পদে অভিষিক্ত করিয়ে সেই পদ্মনাথ পত্র নিরঞ্জিত মাধব চিত্ত এই তিনজনই শ্রীমধ্য আচার্যের সাক্ষাৎ শিষ্য এবং তিনজনই আচার্য উপযোগী সর্বগুলো নিয়োজিত ছিলেন। কিন্তু সম্প্রদায় রক্ষার জন্য প্রথমে শ্রী পদ্মনাথ, পরে নিরহি এবং পরে মাধব মাধব চিত্ত বৈদ্য সম্প্রদায়ের আচার্য কার্য করেন।
শ্রী রামানুজ
কিভাবে দীক্ষা গ্রহণ করেছিলেন এবং কিভাবে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এই দুটি কথা, তারপরে যদি সময় থাকে তার কিছু উপদেশ আমরা শ্রবণ করি। শ্রী রামায তখনকান্ত বিষ্ণু সেবা পর গৃহস্থ, প্রথমে তিনি বিষ্ণু সেবা পর গৃহস্থ ছিলেন। গৃহস্থ অনেকেই হতে পারে, কিন্তু ভগবত সেবা না করলে সে গৃহস্থ ধর্মের কিছু মূল্য নাই। গৃহস্থ কেন, চারি আশ্রমেরই কোন মূল্য নাই। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিতে তারা রৌরবে পরিমল। চারি বর্ণের লোক, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আর চারি আশ্রম ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এরা যদি হরিভজন না করে তাহলে পৃথা, সব বর্ণ সব আশ্রম পৃথা, আর যদি হরিভজন করে সব আশ্রমে সাথে, যে যে আশ্রমে থেকে যে যে বর্ণে থেকে হরিভজন করে সেই সার্থ। তো এনেক একজন আচার্য দক্ষি দেবীর স্বীকৃত আচার্য, তিনি প্রথম গৃহস্থ আশ্রমে ছিলেন এবং বিষ্ণু সেবা পর ছিলেন। তাহার পত্নী জামাম্বা, তার পত্নীর নাম ছিল জামাম্বা, মাদ্রাজি পরমা রূপবতী ললনা ছিলেন, পরমা রূপবতী। শ্রী রামানুজের মাতৃদেবী কান্তিমতী পরলোকে গমন করিয়াছেন, জামাম্বাই এখন গৃহ করছে। রামানুজের মাতৃদেবী পরলোক গ্রহণ করলে তখন জামাম্বা অর্থাৎ রামানুজের পত্নী গৃহবর্তী হলেন, এটা তো হয় শাশুড়ি থাকলে তিনি হন, তারপরে বহুমারা হন। রামানুজ গৃহস্থ হলেও গৃহপর্য ধর্মে কোনোদিন আসক্তি প্রদর্শন করেন নাই। গৃহস্থ আর গৃহপর্য ধর্ম দুটো আলাদা জিনিস, গৃহপর্য হল গৃহটাই ব্রত, এইটাই যে কোনো প্রকারে করতে হবে, আর গৃহস্থ হলো গৃহেতে অবস্থান করে হরিভজন করতে হবে, এরা হলো গৃহস্থ। গৃহ থেকে হরিভজন যারা করে তারা গৃহস্থ, আর গৃহটা কি ব্রত করেন, একবার সার করেন, সংকল্প করে যে গৃহ জীবন করলেন, সে তারা হলো গৃহব্রত বা গৃহ মেয়েজি, দুই নামেই পরিচিত। বৈষ্ণব ভালোবাসগণের সঙ্গই তাহার জীবনের ধ্রুবতারা ছিল। এই রামানুজে গৃহস্থ আশ্রমে থাকলেও ওই বৈষ্ণব মহাভাগবতগণের যে সঙ্গ, সেই তার জীবনের ধ্রুবতারা ছিল। তিনি মহাত্মা কাঞ্চিপূর্ণের সঙ্গে হরিকথা শ্রবণে অধিকাংশ সময় নিয়োগ করতেন, মহাত্মা কাঞ্চিপূর্ণের সঙ্গে হরিকথাকে নিয়োগ করতেন। রামানুজের হৃদয় বৈষ্ণব এবং বিষ্ণু সেবার জন্য স্বাভাবিক প্রবল অনুরাগ উপস্থিত হইল এবং তৎসঙ্গে সাংসারিক কার্যে ঔদাসীন্য আসিয়া পড়ল, এটা স্বাভাবিক হয়। তার যেমন বিষ্ণু সেবা এবং বৈষ্ণব সেবার দিকে প্রবল ইচ্ছা জন্মিল, তেমন এই সংসারটার দিকে উদাসীনতা এসে গেল। জামাম্বা অতীর এই ঔদাসীন্য দেখিয়া অন্তরে সুখী ছিলেন না। স্ত্রীলোকদিকের মধ্যে কিছু কিছু স্ত্রীলোক ভক্ত স্বামীর সহধর্মীর পরিচয় দিতে পারে, আর কিছু কিছু লোক তারা স্বামী যদি বেশি সাধুসঙ্গ করে, হরিকথা শোনে এবং সংসার বিষয়ে একটু অনাসক্তি লাভ করে সেটা পছন্দ করে। অনেক স্ত্রী এই রকম, তারা চায় স্বামী গৃহাসক্ত হয়ে, স্ত্রীতে আসক্ত হয়ে, পুত্রকন্যাতে আসক্ত হয়ে সংসার নিয়ে মেতে থাকে, গৃহপত্যের যা স্বভাব। তখন আমাদের যে স্ত্রী এটা পছন্দ করতেন না, যে এরকম সাধুসঙ্গ করবে আর এরকম সংসারের দিকে দৃষ্টিপাত কম করবে। রামানুজ গৃহকর্ম পরিত্যাগ করিয়া অধিকাংশ সময় কাঞ্চিপুরের নিকট যাইতেন, সাধু বৈষ্ণব। ইয়া জামান বা আদু পছন্দ করতেন। এই সাধুর কাছে অনবরত যাওয়া এবং তার কাছে ওই কথা শোনা আর এদিকে সংসারে উদাসীন হওয়া, এটা আদৌ পছন্দ করতেন। রামানুজের হৃদয় যে বৈরাগ্য ও বৈষ্ণব সেবার জন্য ব্যাকুলতার বর্ণি ধুমায়িত প্রজ্বলিত হইয়া উঠিতেছিল তাহা দেখিয়া একদিকে যেমন জামাম্বা হৃদয় দগ্ধ হইতেছিল, আর একদিকে তেমনি কাঞ্চিপূর্ণ প্রভৃতি ভালোবাসবনে হৃদয় আনন্দের স্রোত প্রবাহিত হইয়াছে। এখন এই যেসব কৃষ্ণ সঙ্গ করেন, সাধু সঙ্গ করেন, তারা যত দেখছেন যে রামানুজের বিচারে সেরকম বিষ্ণু বৈষ্ণব সেবা প্রবৃত্তি প্রবল হচ্ছে, তত তারা আনন্দিত হচ্ছে। আর এই গৃহধর্মিনী যেটি, এটি তো জেলে পুড়ে মরছে, যে কি হলো এই সাধু সঙ্গ এইরকম করে এ আমার সংসারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য স্ত্রী হৃদয় চলে যাচ্ছে আর সাধু হৃদয় আনন্দ হচ্ছে। এই অবস্থা সংসারের প্রতি উদাসীন ও হরিসেবার নানা প্রকার বিভিন্ন যুগপৎ শ্রী রামানুজকে অনেক সময় বিষণ্ণ বিষণ্ণ করিয়া রাখিত, দুটোতেই তাকে বিষণ্ণ করিয়া রাখিত। ইহা দেখিয়া শ্রী কাঞ্চিপূর্ণ শ্রী রামানুজকে নানা প্রকার উপদেশ বাক্যে সান্ত্বনা করিতেন এবং বলিতেন, তুমি শ্রী বরদাস, বরদাস মানে ভগবান সেখানকার মূর্তির নাম, বিষ্ণু মূর্তি, তুমি শ্রী বরদাস ও তার সেবকগণের প্রতি উত্তরোত্তর ভক্তিমান হও, এরা তো এই আশীর্বাদ করছে আর উনি তো কর্মশীল হচ্ছে, কিন্তু ভিন্নিতে জলে মরে মরছে। বৈষ্ণবগণের সঙ্গে হরিকথা শ্রবণই মানব জীবন লাভের চরম ফল। তুমি যা করছো এই তো কি মানব জীবনের চরম ফল হলো, বৈষ্ণব সঙ্গে গিয়ে হরিকথা শ্রবণ। বৈষ্ণবগণের প্রসাদে তোমার সমস্ত বিঘ্ন বিনষ্ট হইবে, তুমি কিছু চিন্তা করো না। ভক্তি বিঘ্ন বিনাশ শ্রী নৃসিংহদেব সর্বদাই আমাদেরকে রক্ষা করিতেছেন। তিনি বললেন বিঘ্ন বিনাশ ভক্তিপদের বিঘ্ন বিনাশন কর্তাই হচ্ছেন নৃসিংহদেব, তিনি সব সময় আমাদের রক্ষা করবেন, তোমাকে রক্ষা করবেন, কিছু ভাবনা করো না, বিঘ্ন কেটে যাবে। বলতে গিয়ে তো আমার তিনি এরকম জলিপুরি মরছে, আমার আসতে সে চায় না যে আমি সাধু সঙ্গ করি হরিকথা শুনি। এরা বললেন তুমি শোনো, ইহা শুনি আছি রামানুজ বলিলেন, আপনি আমাকে আপনার দাস পদবীতে গ্রহণ করুন, আপনার কোটিচন্দ্র সুবিধল শ্রীচর অন্তরে আশ্রয় গ্রহণ করবার অনুমতি প্রদান করুন। এইসব সান্ত্বনা শুনে উনি বললেন, আপনি আপনার দাস করে নিন, আমি আপনার এই কোটিচন্দ্র সুবিধল শ্রীচর অন্তরে আশ্রয় গ্রহণ করতে চাই, আপনি অনুমতি প্রদান করুন। একদিন ইহা বলিতে বলিতে শ্রী রামানু শ্রী কাঞ্চিপূর্ণের সম্মুখে সাষ্টাঙ্গে প্রণত হইলেন। কাঞ্চিপূর্ণ রামানুজের চিত্তবৃত্তি পরীক্ষার জন্য বঞ্চনা করিয়া বললেন, তুমি কি করিতেছ, তুমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর আমি নিচর শূদ্র। শ্রী রামানুজ বলিলেন, প্রভু আপনি আমাকে বঞ্চনা করিতেছেন কেন, আমি অত্যন্ত অযোগ্য বলিয়া স্ত্রী আপনাকে এইরূপ ব্যাখ্য করিতেছেন। সেই যমুনাচার্য প্রভৃতি মহাভাগবতগণের শ্রীমুখে ইহাই শুনিয়াছি যে ভগবত ভক্ত চণ্ডালে আবির্ভূত হইলেও প্রাকৃত সদাচারী ব্রাহ্মণ অপেক্ষা কোটি গুণে শ্রেষ্ঠ। বৈষ্ণবী ব্রাহ্মণের গুরুদেব পুণ্য ফলে ব্রাহ্মণগুলি লাভ হয় সত্য, কিন্তু সেই পুণ্য নশ্বর কর্মফল মাত্র, বস্তুত বৈষ্ণব নশ্বর কর্মফলের অধীন নয়, তিনি পাপ ও পুণ্যের অতীত। যেমন ব্রহ্মণ্যদেব বিষ্ণু পূজ্য, বৈষ্ণব তেমনি পূজ্য। শ্রী রামানু সেই দিবসই সন্ধ্যাকালে পুনরায় কাঞ্চিপূর্ণের নিকট গমন করিয়া অতীব কাতর স্বরে পর দিবস তাহার গৃহ মধ্যাহ্ন মধ্যাহ্নে ভগবত প্রসাদ সম্মানের জন্য নিমন্ত্রণ করলেন। দামানিস গিয়ে বললেন, কেন আমার গৃহকে একটু প্রসাদ সম্মান করবে? কাঞ্চিপূর্ণে উৎকৃষ্ট মহাপ্রসাদ গ্রহণ করিয়া কিছু বিচার করিলেন। ইয়া শ্রী রামানুজের অন্তরের গুরু উদ্দেশ্য ছিল, যোগে নিমন্ত্রণ করলে উনি প্রসাদ পাবেন, ওর উৎকৃষ্ট আমি পাব। এইটা ছিল রামানুজের অন্তরের উদ্দেশ্য। কাঞ্চিপূর্ণ রামানুজের নিমন্ত্রণ স্বীকার করে বললেন, কল্যাণ পুষ্কর দিয়ে ভগবত প্রসাদ সম্মান করিয়া আমার বৈপুকতা বিনষ্ট করিব, ইয়া আমার পরম সৌভাগ্য বিষয়। কাঞ্চিপূর্ণ তো পরম বৈষ্ণব, তিনি বললেন, বেশ রামানু, তোমার বৈষ্ণবের প্রিয়, তোমার শ্রী ভগবত প্রসাদ সম্মান করে আমার বৈপুকতা আমি বিনষ্ট করব, ইয়ে আমার পরম সৌভাগ্যের বিষয়। শ্রী রামানুজ গিরি মিরিয়া জামানবাদী পরস্কর প্রাতকালে বিচিত্র বা পূর্ণ উত্তম নৈবেদ্য রন্ধনের জন্য আদেশ করিলেন। শ্রী জামানবা তাকে আদেশ করিলেন। জামানবা তদনুসারে প্রত্যেকেই পাঠ আরম্ভ করিয়া বেলা এক প্রহর হইতে না হইতে নানাবিধ ব্যঞ্জন অন্যাদি পাঠ সমাপ্ত করিলেন। রান্না কাজটা মেয়েরা পছন্দ করে, আর রান্না করি স্বামীজিকে ভোলায়। কাজে যা তো কাজেই করেছি একবার খুব উত্তম ব্যঞ্জন ব্যঞ্জন করে রান্না এক প্রহরের মধ্যে করে সেরেছে। ইহা দেখিয়া শ্রী রামানু অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। এই তো সন্তুষ্ট করারই রাস্তা। এবং কাঞ্চিপূর্ণকে আনয়নের জন্য তার আশ্রমে গমন করিলেন, যে তোমার যেমন এত সিদ্ধি রান্না হয়েছে আমি যাই কাঞ্চিপূর্ণ প্রভুকে নিয়ে আসি তার আশ্রম থেকে। যেই জন কৃষ্ণভাগে সে বড় চতুর, এই বাক্যের সার্থকতা স্বরূপ বৈষ্ণব প্রবাদ কাঞ্চিপূর্ণ শ্রী রামানুজের গুরু উদ্দেশ্য অন্তরে বুঝিতে পারিয়া অন্য পথ দিয়ে রামানুজ ভবনে উপস্থিত হইলেন। এখন এদিক দিয়ে গেছেন রামানুজ তাকে ডাকতে, উনি অন্য রাস্তা দিয়ে তার বাড়িতে এসে আসবে। কেন? উদ্দেশ্য হলো আমি খাবো, তারপরে আমার প্রসাদ রামানুজ খাবে, সেটি আমি দেব না, আমার উদ্দিষ্ট। তিনি ব্রাহ্মণ, আমি সূর্যকুলে জন্মেছি, আমি তাকে আমার উচ্ছিষ্ট দেব না। এই ব্যাপারটা বিচার করে অন্য পথ দিয়ে রামানুজ ভবনে উপস্থিত হলেন এবং জামানবার নিকট গিয়ে বলিলেন, মা, ওর যে আমাকে শ্রীকৃষ্ণ বড়দের মন্দিরে যাইতে হইবে, আমি তার বিলম্ব করতে পারতেছি না, আমাকে যৎসামান্য অন্ন প্রদান কর। জামানবা কাঞ্চিপূর্ণকে শ্রী রামানুজের আগমন কাল পর্যন্ত অপেক্ষা করিবার জন্য অনুরোধ করিলেন, কিন্তু কাঞ্চিপূর্ণ নানা প্রকার ছল দেখাইয়া রামানুজ আসিবার পূর্বে সংসার করিবার চেষ্টায় বলিতে লাগিলেন, মা, আমি আর ক্ষণকাল অবলম্ব করতে পারি না, নিজের উদার ভরণের জন্য কিছুতেই ভগবানের সেবা পরিত্যাগ করিতে পারি না, পাঁচে অতিথি বিমুখ হইয়া ফিরিয়া যাও। এই ভয় জামাম্বা কাঞ্চিপূর্ণকে তখনই ভোজনার্থ নৈবেদ্য প্রদান করিলেন। আর কি আর কাঞ্চিপূর্ণ শীঘ্র করে ভোজন সমাপ্ত করিয়া উচ্ছিষ্ট পাপকাদি সহিত দূরে নিক্ষেপ করিলেন এবং যে স্থানে আহার করিয়াছিলেন সেই স্থান সর্বত ভাবে সংস্কার করিয়া দিলেন। কাঞ্চিপূর্ণের উদ্দেশ্যে যে সকল ভোজ্য সামগ্রী উপস্থিত হইয়াছিল জামাম্বা সেই সকলে অবশিষ্টাংশ কোন শুদ্ধ স্ত্রীকে প্রদান করিলেন এবং পাপক গৃহ সংস্কার পূর্ব স্নান করিয়া আসিয়া জামানুজের জন্য পুনরায় পাঠ আরম্ভ করিলেন। এখন এই একে দিলেন, আর যে অবশিষ্ট থাকল সেই অবশিষ্ট কোন সূত্র পাড়ায় তাকে দিয়ে দিল। কেন? এই সূত্র সাধু উচ্ছিষ্ট আমার স্বামী ব্রাহ্মণ, সে কি করে পাব? এবং কেউ তো আগে খেয়ে নিল, রান্নাঘাটটা তো আমি দুর্বল হয়ে গেছে, আবার রান্নাঘাটটা ধুয়ে নতুন করে রান্না আরম্ভ করেছে। অনেক মেয়ে ছেলে আছে তাদের বেশি ব্রাহ্মণ অভিমান, কেননা ছাত্র সমাজে ব্রাহ্মণের মেয়েদের তো সংস্কার নাই এবং তাদের সেরকম উচ্চ অধিকার দেয় নাই, দায়িত্ব নাই, সংস্কার নাই, কিন্তু অভিমানটা খুব বেশি। জানা ওরা কত বড়। বাদ আরম্ভ করলেন রামানুজ গিরিনীয়কে কিনে গিরিনী সদ্য স্নাতা হইয়া পুনরায় পাপকার্য আরম্ভ করিয়াছেন এবং যে সকল আহার্য পূর্বে প্রস্তুত হয়েছিল তার বেশ মাত্র নাই। সেই রামানুজ বিস্মিত হইয়া প্রত্যেকে জিজ্ঞাসা করিলেন তুমি পুনরায় রন্ধন করিতেছ কেন? প্রত্যুষ হইতে যে সকল দ্রব্য রন্ধন করিয়াছিলে তা কোথায়? জামানবা উত্তর করিলেন কাঞ্চিপূর্ণ আসিয়া ভোজন করিয়া গিয়াছে। আমি তা যে তোমার জন্য অপেক্ষা করিতে অনেক অনুরোধ করিলাম কিন্তু তাহার আজ শ্রীকৃষ্ণ মন্দিরে যে হইবে বলিয়া তিনি এক মুহূর্ত অপেক্ষা করিতে স্বীকৃত হইলেন না। শ্রী রামানুজ জিজ্ঞাসা করলেন প্রভু কাঞ্চিপূর্ণে ভোজন অবশেষ কোথায়? জামানবা উত্তরে বলিলেন তিনি সেই সকল নিজেই লইয়া গিয়া তিনি ফেলিয়ে দিয়েছেন। সেই কাঞ্চিপূর্ণে নিয়ে মন্দিরে ফেলিয়ে দিয়েছে এবং স্থান পরিষ্কার করিয়ে দিয়েছে। তাহার ভোজনের পর অবস্থিত যে সকল দ্রব্য ছিল তাহা আমি আমাদের সূত্রা প্রতিবেশী নিতে দিয়ে দিয়েছি। সূর্যের ভোজনের পর তোমাকে কি করিয়া সেই সকল দ্রব্য দেয়? কি বামুনি ঠাকুরানি! গৃহিণীর এই কথা শুনিয়া রামানুজ অত্যন্ত ব্যথিত ও দুঃখবোধ করিতে হইলেন এবং আরক্ত লোচনে জামান কাছে বলিতে লাগে ওই অপরাধিনী তুমি আজ কি করিয়াছ? তুমি নিখিল ব্রাহ্মণগণে গুরুস্থানীয় মহাপুরুষ কাঞ্চিপূর্ণে শুদ্ধ বুদ্ধি করিয়াছ, তোমার এই বৈষ্ণব অপরাধের দণ্ড কিরূপ হই কিরূপে হইবে আমি জানি না। তুমি আমাকেও আজ অপরাধীর চরম সীমায় রয়ে দেবে, তুমি ভগবশক্তির মর্যাদা লঙ্ঘন করিবে, তোমার সততেই যে গৃহে তোমার নাই গৃহিণী বিলাসিতা সেই গৃহে বাস করিবে আত্মপাত নিশ্চিত। একদিন রামানুজ কাঞ্চিপূর্ণের সন্নিধানে উপস্থিত হয়ে বলিলেন প্রভু কতিপয় সন্দেহ আমার হৃদয়কে নিরন্তর উন্মোচিত করিতেছে, আপনি কৃপাপূর্বক আমার সেই সকল সংশয় ছিন্ন করুন। কাঞ্চিপূর্ণ বললেন আমি বরদাসকে জিজ্ঞাসা করিয়া তোমাকে উত্তর দেব। এখন বরদাস হচ্ছে সে বিষ্ণুমূর্তি সে ঠাকুর যা পূজা করে। পরদিন রামানুজ কাঞ্চিপূর্ণের নিকট গমন করলে তিনি বলিলেন রামানুজ তোমার বিষয়ে আমি সেই বরদাসকে জিজ্ঞাসা করিয়াছিলাম, ভগবানকে জিজ্ঞাসা করিয়াছিলাম, তিনি আমাকে যা বলিয়াছেন তা শ্রবণ কর। অমিব পরম ব্রহ্ম জগৎ কারণ কারণম ক্ষেত্রজ্ঞেশ্বর উদ্যোগ সিদ্ধৈব মহামতে মোক্ষপায়ন্নসুৈব জনানাং মুক্তিমিচ্ছতা মদ্ভক্তানাং জননাঞ্চ নান্তিমস্মৃতিরিষ্যতি ইহাবসামি ভক্তানাং দদামি পরমং পদম পূর্ণাচার্য মহাত্মনম সমাশ্রয় গুণাশ্রয়ম ইতি রামানুজাচার্য ময়ত্তম বদ সত্য। অর্থাৎ আমি পরম ব্রহ্ম, সেই বরদাচার্য ভগবান বললেন আমি পরম ব্রহ্ম, জগতের কারণ সমূহের একমাত্র কারণ, জীব ঈশ্বরে ভেদ নিত্য সিদ্ধ, আমাকে আত্মসমর্পণী মুক্তিগামী ব্যক্তিগণের মুক্তির একমাত্র উপায়। আমার ভক্তগণ অন্তিম সময় বাহ্য দৃষ্টিতে আমাকে স্মরণ করতে না পারিলেও তাদের মুক্তি নিশ্চিত। নিম্নভঙ্গ মাতৃ আমি আমার ভক্তগণকে আমার পরম পদ প্রদান করি, নিখিল গুণের আশ্রয় মহাত্মা মহাপূর্ণের আশ্রয় গ্রহণ কর। আমি এই সকল কথা বলিয়াছি ইহা তুমি সত্য রামানুজকে জানাইও, এই মহাপূর্ণের কাছে দীক্ষা গ্রহণ করুক। কাঞ্চিপূর্ণের মুখে বরদরাজের এই সকল বাণী শ্রবণ করিয়া রামানুজ আনন্দে আপ্লুত হইলেন। যে ছয়টি সংশয় তার হৃদয় উদিত হইয়াছিল তা সর্বতভাবে নির্মূলিত হইল। রামানুজ মহাপূর্ণের নিকট দীক্ষা লাভের জন্য শ্রীগঙ্গমে যাত্রা করিলেন। শ্রী রামানুজ শ্রীগঙ্গমে উপনীত হইয়াই শ্রী মহাপূর্ণের কৃপা যাত্রা করিয়া বলিলেন শ্রী বরদরাজ আপনাকে আমার নিত্য শ্রী গুরুবাদ বরণ করিবার জন্য আদেশ প্রদান করিয়াছেন, আপনি এই পতিতকে কৃপা করুন। ভগবানের আদেশ আর কি হবে? শ্রী সদ্গুরু মহাপত্নীর দর্শন প্রাপ্তি মাত্রই তার কৃপা লাভ করিতে হয়, তাহাতে ক্ষণকাল বিলম্ব করা উচিত নয়।
বৈষ্ণব করিবেন,
কিন্তু তোমার বৈষ্ণব গুরু এক নূতন রকমের। রামানুজ অত্যন্ত ক্ষুদ্র হইয়া পড়িলেন এবং গুরু সেবার জন্য যে সকল উপকরণ সংগ্রহ করিয়াছিলেন তা লইয়া পরের রাজ্যে পুজো করিবার জন্য পঞ্জিলার উন্নতি কবর করিলেন। ও আবার উঠে জোর দিচ্ছে, বৈষ্ণবের এত ক্রোধ হবে কেন? মানে উনি যা বন্ধ করেছে সেই শুনি চলে গেছে, তো তার কেউ ওখানে থাকলে হচ্ছে, তবে তো বৈষ্ণব ডাল খাবে আছেন পরে যাবে। হ্যাঁ ডাল এই যে বলে উনি রাগ করে চলে গেল, এই বৈষ্ণব কখন এইরকম রাগ থাকে? হ্যাঁ ইন্দ্রা এত জানে। কিছুক্ষণ পরে একজন ক্ষুধার্ত দরিদ্র ব্রাহ্মণ শ্রী রামানুজের গৃহের দ্বারে আসিয়া জামাম্বার নিকট অন্ন ভিক্ষা করিল। জামাম্বা অতি ভৎসনায় অত্যন্ত অভিমানী হইয়া রইয়াছে, তার উপরে আবার পাকাধিকার যে নিযুক্ত জায়গায় অত্যন্ত পরিশ্রান্ত হইয়াছে। সেই সময় দরিদ্র ব্রাহ্মণের অন্ন যাত্রা জামাম্বার নিকট অত্যন্ত অপ্রীতিকর হইল। তিনি দরিদ্র ব্রাহ্মণকে কর্কশ কর্ণে প্রত্যাখ্যান করিলেন। ব্রাহ্মণ পরদ্রায় মন্দিরের দিকে গমন করতে করতে পথে মন্দির হইতে প্রত্যাগত শ্রী রামানুজের দর্শন পাইলেন। রামানুজ ওই ব্রাহ্মণের নিকট জানিতে পারিলেন যে তিনি রামানুজের গৃহে অতিথি হইয়াছিলেন, কিন্তু তাহার পত্নীর দ্বারা প্রত্যাখ্যাত হইয়াছে। রামানুজ ওই ব্রাহ্মণের দ্বারা একটি গুরু কার্য করাইবার উদ্দেশ্যে ব্রাহ্মণকে বলিলেন, আপনি যাহাতে আমার পত্নীর নিকট হইতে ভিক্ষা পাইতে পারেন তার একটি কৌশল আপনাকে বলিয়ে দিতেছি। আপনি আমার সেই বাজারে আসুন, আপনার হস্তে আমি কিছু ফল তাম্বুল হরিদ্রা নূতন বস্ত্র এবং একখানি পত্র দিব। এই সকল জিনিস আপনি আমার পত্নীকে দিবেন এবং বলিবেন যে আপনি তার পিতার গৃহ হইতে আসিয়াছেন। বাপের বাড়ির নাম শুনলে দেখবেন আমি কি করে, আপনি তার পিতার গৃহ হইতে আসিয়াছেন তাহলে তিনি আপনাকে যথেষ্ট সম্মান করিয়া উত্তম ভোজন করাইবেন। ইয়া বলিয়া রামানুজ বাজার হইতে ব্রাহ্মণের নিকট ওই সকল দ্রব্য কিনিয়া দিলেন এবং নিজেই জামাম্বার পিতার নাম স্বাক্ষর করিয়া এইরূপ একখানি পত্র লিখিলেন এবং ব্রাহ্মণের হস্তে দিলেন। কল্যাণ ও বরেষু স্নেহাস্পদ শ্রীমান চামতা বাবাজি, নিজেই লিখছেন, আমার দ্বিতীয় কন্যার বিবাহ শীঘ্রই অনুষ্ঠিত হইবে, তদুপলক্ষে পত্রবাহক ব্রাহ্মণের সহিত শ্রীমতী জামাম্বাকে আমাদের বাড়িতে পাঠাইয়া দিও। যদি তোমার বিশেষ কার্য না থাকে তবে তুমি ওই বিবাহ উৎসবে যোগদান করিয়া আমাদের আনন্দ বর্ধন করিও। জামাম্বার আসা একান্ত প্রয়োজন, সে না আসবে তোমার শ্বশুর ঠাকুরানির বড়ই কষ্ট হইবে, তিনি একাকিনী এই উৎসব সম্পন্ন করতে পারবেন না। তোমরা আমার স্নেহাশীর্বাদ জানিও। ইতি ব্রাহ্মণ ওই পত্রখানি লইয়া গিয়া জামাম্বাকে দিলেন এবং বলিলেন যে তিনি জামাম্বার তীর্থালয় হইতে আসিয়াছেন। রামানুজ সময় বুঝিয়া ফিরিয়ে ফিরিলেন, চিঠিটি দিয়া সব ঠিক হয়ে গেছে এমন সময় রামানুজ সময় বুঝিয়া ফিরিয়ে ফিরিলেন এবং ব্রাহ্মণের প্রদত্ত পত্রটি জামাম্বাকে পাঠ করিয়া শুনাইলেন ও বলিলেন, আমার কোনো বিশেষ প্রয়োজনীয় কার্য আছে, আমি তোমাকে তোমার বিদ্যালয়ে লইয়া গেলে অনেক আর্থিক ক্ষতি হইবে, এটা তো স্ত্রীলোক বলি কিনা, সুতরাং তুমি এই ব্রাহ্মণের সহিত তোমার পিতৃগৃহে গমন করো, পূজনীয়গণকে আমার প্রণাম জানাইও। জামাম্বা ইহাতে সম্মত হইল, বাপের বাড়ির নাম শুনেছে এবং বিয়ে বাড়ি আবার এবং ব্রাহ্মণকে পরমাদরে আরাধি করাইবার পর প্রতিটি প্রণাম করিয়া ওই ব্রাহ্মণের সহিত পিতৃগৃহ মুখে যাত্রা করিল। যাও বাপের বাড়ি। ইহার অগ্রবহিত পরে শ্রী রামানুজ গৃহ হইতে বহির্গত হইলেন এবং শ্রী ভরদ্বাজ মন্দিরে উপস্থিত হইয়া সাষ্টাঙ্গ প্রণাম করতে করতে বললেন, প্রভু আপনার কৃপায় ওই দশক সঙ্গ বর্জন করিতে সমর্থ হইয়াছি, আপনি আমাকে এখন সর্বদভাবে আত্মসাত করুন, আপনার তাৎপর্য নিত্য কিঙ্কর করিয়া লও। ইহা বলিয়া রামানুজ ত্রিদণ্ড সন্ন্যাসীর উপকরণ সমূহ সংগ্রহ করিলেন এবং বরদরাজের মন্দিরে সম্মুখস্থ অন্ত সরোবরে স্নান করিয়া বরদাজির পাপপদ্ম স্পর্শ করে যান, কাঁসায় বস্ত্র অগ্নিদণ্ড গ্রহণ করিলেন। সেই সময় এইটি তিনি আচার্য পূজ্য জ্যোতিরাজ শ্রী রামানুজ নামে খ্যাত হইলেন। পাঠক, লোকশিক্ষক আচার্য শ্রী রামানুজের এই সন্ন্যাস কথা শ্রবণ করিয়া আমাদের চিত্তে কয়েকটি সংশয় উদিত হইতে পারে, তার জন্য আমরা উপসংহারে কয়েকটি কথা আলোচনা করিতেছি। প্রথমত আমরা দেখিতে পাইয়াছি শ্রী রামানুজ সর্বশ্রেষ্ঠ গৌরবযুক্ত ব্রাহ্মণ কুলে আবির্ভূত হইয়াও সূর্যকুলোদ্ভূত কার্তিক পুণ্যের উচ্ছিষ্ট ভোজন, তাহাকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি এবং তাহাকে গুরুপাদ কর্তৃক বরণ করিবার জন্য অত্যন্ত আত্মিক পরিচয় পত্র প্রদর্শন করিয়াছেন। দ্বিতীয়ত জামাম্বা কাঞ্চিপূর্ণে সূত্র বুদ্ধি এবং নিজ গুরুদেব মহাপূর্ণ ও সহকর্মিনীর মর্যাদা লঙ্ঘন এবং গুরুবাদ পত্রকে ক্রোধী বলিয়া প্রাকৃত বুদ্ধি করায় শ্রী রামানুজ জামাম্বার সঙ্গকে অত্যন্ত দুঃসঙ্গ বিচার করিয়াছিলেন। তৃতীয়ত শ্রী রামানুজ কেবল মুখেই ঐরূপ সঙ্গকে দুঃসঙ্গ বলিয়া ক্ষান্ত হন নাই, পরন্তু চিরতরে ওই সঙ্গ পরিত্যাগ করিয়া হরিয়াত অধিকতা তীর্থ ও বৈষ্ণব সঙ্গ লাভের জন্য সর্বত ভাবে মুকুন্দ পাশ্রয়ীদণ্ড সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। চতুর্থত এই ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ রূপ ভগবত ভক্তির অনুষ্ঠানকালে তিনি লৌকিক দৃষ্টি দিয়ে অনেকগুলি নীতি লঙ্ঘন করিবার আদর্শ প্রদর্শন করিয়াছিলেন। আমরা এক একটি করিয়া এই সকল কথা আলোচনা করিব। শ্রী রামানুজের ওই সকল আচরণে প্রত্যেকটি একান্ত ভগবত ভক্তের জীবনে পরম শিক্ষা করল। কর্মজর স্বার্থগণ শুক্র শনিতে দুর্যোগ বলিয়া তারা বৈষ্ণবে জাতি বুদ্ধি করিয়া থাকেন, কিন্তু ভগবত ভক্তগণ অপ্রাপিত পরম চৈতন্যের পূজা করেন বলিয়া পরম চৈতন্যের সেবক ভগবত ভক্তগণকে সাধারণ কর্মপরবাহ্য ব্রাহ্মণাদি জাতি অপেক্ষা আমরা অনেকে বহির্মুখ সংসারকে মুখে আত্মপাত মুখে আত্মীয় স্বজনকে অসৎসঙ্গ বলিয়া থাকি, কিন্তু কার্যকালে তার প্রতি আসক্তি পরিত্যাগের পরিবর্তে তাহাদিগের প্রতি অধিকতর আসক্ত হইবার উপায়গুলিকে আপাত রুচিত করিল বলিয়া বরণ করি। আচার্য ছিল মানুষ অনর্থযুক্ত লোকে এই হৃদয়কে অপসারিত করিবার জন্য ঐরূপ আদর্শ প্রদর্শন করিলেন, কিন্তু তথাপি আমরা এইরূপ দুর্ধ্যে অনেক সময় বলিয়া থাকি আচার্য শ্রী রামানুজ শ্রীমধ্য শিল রূপ সনাতন শিল রঘুনাথ অথবা লোকশিক্ষক নীলা বিনয় করি শ্রীমান মহাপ্রভু যে সকল আদর্শ প্রদর্শন করিয়াছে সেই সকল আদর্শ কি আমাদের ন্যায় ক্ষুদ্র জীবন অনুসরণ করতে পারে? মায়াদেবী আমাদের হৃদয়ে এইরূপ এক যুক্তি যা বিস্তার করিয়া দুঃসঙ্গেই আমাদিগকে চিরতরে আসক্ত করিয়া রাখে। মায়ার কারাগারে পতিত হইয়া অসৎ সঙ্গে আসক্তি নিবন্ধন অনেকক্ষণে কতই না ক্লেশ পাই, তথাপি পুষ্টের কণ্টক ভোজনের ন্যায় ওই ক্লেশ ভোগেই আমাদের রুচি দেখিতে পাওয়া যায়। তিনি রামানুজ ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণের পূর্বে যেরূপ ভাবে পত্নীকে বঞ্চনা করিয়াছিলেন তা শ্রবণ করিয়া জগতে কোনো নীতিবাদী সন্তুষ্ট হইতে পারিবেন না। জামাম্বার পিতার নাম স্বাক্ষর করিয়া রামানুজ যে পত্রটি পাঠাইয়াছিলেন তাহাতে রামানুজকে কেউ কেউ হয়তো জালিয়াতে চক্ষু দণ্ডে দণ্ডার উপরিতে উৎকুণ্ঠিত হইবেন না। তিনি ব্রাহ্মণকে মিথ্যা কথা শিখাইয়া দিয়াছেন, যিনি ভগবানের ভজন করিতে যাইতেছেন, যিনি ভগবানের সর্বস্ব সমর্পণ করিতে যাইতেছেন, লোকাচার্যের পদবী গ্রহণ করিতে যাইতেছেন, তার কার্যের প্রথম প্রভাবটি এইরূপ মিথ্যা ও প্রতারণা। নীতিবাদী ক্ষুদ্র মস্তিষ্ক রামানুজের এই আদর্শে কোন সাধুত্ব খুঁজিয়া পাইবেন না। কিন্তু রামানুজ ওই সকল লৌকিক মিথ্যার আশ্রয় করিয়াও অতিলৌকিক ভগবত সেবা নীতি পালন করিয়াছিলেন। সনাতন গোস্বামী উৎকোষ দিয়ে কারাগার থেকে বেরিয়েছিলেন, এই কারারক্ষকে ঘুষ দিয়ে বললেন, কারারক্ষক অবশ্য ঘুষ দেখে আর প্রশংসা করলেন, তাতে হলো না, কিছু ঘুষ পেয়ে তখন সে রাজি হলো, তবে বললো যে আমাকে কি বলে সারবে তোমাকে, বলে বলবে যে এরকম কয়েদি বললাম একটু বাজ্যে যাবো, পায়খানায় যাবো, বললে আমি নিয়ে গেলাম ওই গানে নদীর ধারে, নদীর ধারে নিলে ও ওখান থেকে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে কোথায় চলে গেল আমি খুঁজে পেলাম না, এই বলবে, শিখিয়ে দিচ্ছে সনাতন গোস্বামী বলে এইরকম বলবে। পরমার্থে এটা চলে, কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির জন্য করলে সেটা দোষ হয়, এর অধিকার অপেক্ষা করে। তা বলে তাহলে তুমি আবার যখন বেরোবে তোমাকে দেখবে তখন আমাকে কি করবে? না আমি আর এ দেশে থাকবো না, আমি দর বিষয়ে মক্কায় চলে যাচ্ছি, আমি মক্কায় যাবো, সেখানে মক্কায় যে হস টস পরে মুসলমানে ফকির হবো, আমার আর চিনবে কি করে? আর চিনতে পারে ঠিক আছে, যদি তুমি এদেশে না থাকো তাহলে আমি ওই বলব 10,000 টাকা নিয়ে। রামানুজ ওইভাবে স্ত্রীকে ওই রকম শ্বশুরের নামে চিঠি টিটি লিখে ওই পাঠিয়ে দিলে, বিমুখকে বঞ্চনা করিয়া হরিসেবা করাই বৈষ্ণবতা। হরিসেবায় যাহাদের অনুরাগ নাই তারা এই কথার মূল্য বুঝিতে পারে না। সাধারণ নীতি ব্যক্তিও শুনিতে পাওয়া যায় মূর্খম ছন্দানুবৃত্তেন যাতায়াতেন পণ্ডিতম, মূর্খকে তার মতে মত দিয়া আর পণ্ডিতের যথার্থ বাক্য বলিবে, অত্যন্ত বিমুখের নিকট তার মনমত কথা বলিয়া তাহাকে বঞ্চনা না করিয়ে পরিষেবাকে চলতে সে না জানিয়া ওর কিছু সাধুগণকে নূতন রকমের সাধু মনে করে। শ্রী গৌরীগণের সেবকগণের বাক্যে গণগণ হইতে এইরূপ অভিনন্দন প্রাপ্ত ঘটিয়া থাকে। জামাম্মা যেরূপ মহাপূর্ণের আচরণ দেখিয়ে পড়িয়াছিলেন বৈষ্ণবের কোন থাকিবে কারণ তিনি নূতন রকমের সাধু, বৈষ্ণব ভোজন করিবেন কারণ তিনি পাতা গেলে থাকিবেন, এইরূপ বিচার বৈমুখ সম্প্রদায় এখনো বিরল নয়। বরং পরিতাহারের বয় যত বৃদ্ধি হইতেছে ততই হরিসেবা হরিসেবাকে স্বরূপ বুঝিবার পক্ষে নানা প্রকার বাধা আসিতেছে। শ্রী রামানুজ আচার্য এজন্য সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন, বাহ্য দর্শনে তিনি সাক্ষাৎভাবে কোন মহান্ত সন্ন্যাস গুরু স্বীকার করেন নাই। বৈষ্ণব রাজেন্দ্র আচার্যাধিরাজ আলবন্দা ঋষি প্রকটের পর তার পাদপত্র স্মরণ পূর্ব তাহাকে সন্ন্যাস গুরু পদে বরণ করিয়া শ্রী রামানুজ ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। কোটি কোটি বৈষ্ণব নমিত চরণ জ্যোতিরাজ আচার্য শ্রী রামানুজ বা পরমহংস পরিব্রাজ আচার্য শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আচরণের বাহ্য প্রতীতি অনুকরণ করা সাধারণ সাধক জীবের কর্তব্য নয়। কারণ এই সকল লোকোত্তর মহাপুরুষগণ স্ব মহান্ত গুরুদেবের অপ্রকটকারী তার অষ্টাবতারী বা সহৃদয়স্থ গুরুপাদ পদ্মী মূর্তিতে সাক্ষাৎ ভগবত প্রকাশ বিগ্রহ দর্শন করিতে পারে। লোকোত্তর মহাপুরুষগণের আচরণ সর্বদাই আত্মবৈশিষ্ট্য সংরক্ষণ করে। শ্রীমান মহাপ্রভু একদণ্ড সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন বলিয়া তার ভক্তগণ তার অনুকরণ করেন নাই। আবার শ্রীমন মহাপ্রভু অন্তরঙ্গ বৃত্ত শ্রীরূপ সনাতন রঘুনাথ আদি পরমংশ বেশ গ্রহণ করিয়াছেন বলিয়া অবৈধ চিত্ত বৃত্তি বিশিষ্ট ব্যক্তিগণেরও তা অনুকরণ করার যোগ্যতা নাই। এই জন্য মঙ্গলাকাঙ্ক্ষীর সমস্ত কার্য সৎ গুরুপাদ পদের আনুগত্যই করা একান্ত কর্তব্য। রামানুচার্যের সন্ন্যাস, তবে সেখানে সন্ন্যাসের একটি বৈশিষ্ট্য ছিল, তিনি যখন সন্ন্যাস নিতে গুরুদেবের কাছে গেলেন পথিমধ্যে সত্যি পেলে গুরুদেব অপ্রকট হয়েছে। গুরুদেব অপ্রকট হয়েছেন তখন কি হবে? তাড়াতাড়ি দৌড়ে গেলেন, যে দেখলেন তার হাতের তিনটি আঙ্গুল আবদ্ধ আছে। তখন তিনি বিচার করলেন যে গুরুদেবের তিনটি মনোভীষ্ট কার্য আমার দ্বারা করাবেন বলে তার ইচ্ছা ছিল, সুতরাং তিনি একটি একটি করলেন আর এক একটা আঙ্গুল সরল হইতে লাগলো, এক একটা আঙ্গুল সরল হইতে লাগলো। তিনি বললেন আমি দাবি আমরাই সংস্কৃত করিয়া সকলকে দীক্ষা প্রদান করিব, একটা গেল। আমি বেদান্তের শ্রী ভাষ্য রচনা করিব, এইরকম করে সব যখন এক একটি করে বলতে লাগলেন তখন এক একটি আঙ্গুল ঘটে গেলে তখন বুঝলেন এই আচার্যের কার্য আমার গুরু নির্দেশ, এই আমি করবো। পঞ্চায়েত বিধানের দাবি রামনায় আমি সংস্কার প্রচার প্রত্যক্ষ করবো, এইসব করবেন। এইরকম অদ্ভুত তার সন্ন্যাস গ্রহণের দিলাম। যেহেতু আমরা শুনলাম এখন আমাদের তার উপদেশ কিছু শুনবার ইচ্ছা আছে বটে, কিন্তু সময় তো নাই, তবে দু চারটি শুনি। তোমার কোন অনিষ্ট করিয়াছেন বলিয়া তোমার মনে হয় তাহলে তার বিরুদ্ধে কোন বিদ্বেষ ভাব পোষণ না করিয়া আপনাকে সংযত ভাবে রাখিবে। যদি তুমি ভগবানের বসতি স্থল বৈকুণ্ঠে যাইতে চাও তাহলে বৈষ্ণবের সেবা করো। বিষয় ব্যক্তি স্বেচ্ছায় কিছু দিলেও তা গ্রহণ করিবে না। সৎগুণে আবির্ভূত ও সদাচার সম্পন্ন ব্যক্তির অঙ্গ গ্রহণ করিবে। স্বাস্থ্যবিহিত কর্তব্য ভগবানের সেবা বুদ্ধিতেই করিবে। তোমার মনকল্পিত দ্রব্য ভগবানকে নিবেদন করিও না, স্বাস্থ্য ভগবানকে নিবেদন করিবে। ভগবানই নিবেদিত নৈবেদ্য ও সৌগন্ধ দ্রব্যাদি তাহার গ্রহণে পবিত্র আছে এইরূপ বিচার করিবে। উহা কখনো ভোগ বুদ্ধিতে দর্শন করিবে না। যেসকল মহাপুরুষের মন্ত্রত্রয়ের ধ্যানে নিমগ্ন তাহাদের অবমাননা করিলে পারমার্থিক আত্মত্ব অবশ্যম্ভাবী ও তাহা দ্রুততম গতিতে সাধিত হয়। আবার তারা প্রসন্ন হইলে অচিরেই জীবন নিত্য জীবন লাভ সুনিশ্চিত। ভগবানের নিজজনের সেবাই তোমার জীবাতি বলিয়া জানো, তাহার দ্বারাই তোমার জীবনে পরম প্রয়োজন লাভ হইবে। পরম প্রকারে তাহাদের অসন্তোষ উৎপাদন করিলে পারমার্থিক মৃত্যু ঘটিয়া থাকে। যাহার ভগবানের অর্চা বিগ্রহে বা অস্ত্র বুদ্ধি গুরুতে ভক্ত বুদ্ধি বৈষ্ণবী জাতি বুদ্ধি সর্বপাপ বিধৌতকারী পাদ চিত্তে অঙ্গ বুদ্ধি মন্ত্রে শব্দ সামান্য বুদ্ধি এবং অপর সাধারণ দেবতার সহিত সর্বেশ্বর ঈশ্বর বিষ্ণুর সন্ন্যাস তাকে নারকী বলিয়া জান। বিষ্ণুর পূজা অপেক্ষা বৈষ্ণবের পূজা অধিক ফলদায়ক। বৈষ্ণবের চরণ অপরাধ বিষ্ণুর প্রতি অপরাধ অপেক্ষা অধিক গুরুতর। বিষ্ণুর পাদদ অপেক্ষা বৈষ্ণবের পাদদ অধিক পাবনকারী। এই সকল কথা তুমি হৃদয় দৃঢ়রূপে ধারণ করিয়া বৈষ্ণব সেবায় নিযুক্ত থাকিবে। শরণাগত ব্যক্তি তাহার ভবিষ্যতের কথা কিছুই ভাবিবেন না, কারণ উহা সকলই ভগবানের হাতে। যদি কেহ শরণাগত বলিয়া পরিচয় দিয়া বিন্দু মাত্র যদি ভবিষ্যতের ভাবনা করে তাহলে তাহার শরণাপত্তি অনেক প্রশ্ন মাত্র। বর্তমান অবস্থা তাহার পূর্বকর্মের ফল, সুতরাং তাহার অসহিষ্ণু হওয়া উচিত নয়। বৈষ্ণব বর্তমান ও ভবিষ্যৎ জন্য কখনই উদ্বিগ্ন হইবেন না। কর্তব্য পালনকে কেবলমাত্র উপায় বলিয়া মনে করিবে না, উহাই প্রিয়। ভগবানের সেবা জ্ঞানে ওই সকল পালন করিবে। স্থানে স্থিত হইয়া ভগবান পাঠ করতে অথবা তোমার গুরুদেবের গুরুপাঠ করতে সকল ভাগ অর্পণ পূর্ব তত্ত্ব বিষয় নিয়ন্ত্রণ ভাবনা করো। এইরকম পরপর আছে, আমি এই পর্যন্ত আজকে বলে অর্থ করলাম। অবশ্য উপবাসের ক্লেশ লাঘব হয়েছে এটা সত্য, তবে ভিন্ন ভিন্ন দিনে উপবাস হলে যেরকম যাদের যাদের উপবাস তাদের কৃপা লাভে আশা করা যায়, এ সহজে হয়ে গেল এই কৃপা কতটা পাব সেইটাই চিন্তা। একদিকে আজকে ধর্মী একাদশী, তারপরে মহা দ্বাদশী, তারপরে বরাহদেবের উপবাস, নিত্যানন্দ প্রভুর উপবাস এই দিনে এসে পৌঁছে গেছে। যদিও নিত্যানন্দ প্রভুর তিথি আগামী করল, তাহলে উপবাসটা আজকে হওয়ায় কালকের পালনের জন্য উপবাস হব না। তবে আজকে
করে মহাদ্বাদশী উপস্থিত হওয়ায় এই উপবাস তো করতেই হবে, কেননা ভগবান একাদশীর চেয়েও মহাদ্বাদশীর শ্রেষ্ঠতা বর্ণন করেছে। সেই জন্য বৈমী একাদশী থাকলেও যদি মহাদ্বাদশী পরদিন হয় তাই সে একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী করতে হয়। তবে আজকে একটা সুবিধা হয়েছে, সেটা হলো স্মার্তজন তো মহাদ্বাদশী পালন করেন না, তারা একাদশী করে, কিন্তু তারা একাদশী করতে গিয়ে মহাদ্বাদশীটাও তাদের পালন হয়ে যাবে। ইচ্ছাকৃত ভাবে না হলেও আপনার নিয়ে এটা হয়ে গেলে ওই ঢুকে গেছে তো ওর মধ্যে। আর যেমন বৈমী একাদশী হয়েছে তেমনি মহাদ্বাদশী আজ করেছে। সেই জন্য যারা বৈমী একাদশী আজ করবেন তার মহাদ্বাদশীও হয়ে যাবে। আর এই মহাদ্বাদশীর উপবাস আজ হওয়ায় ও দুটো এর মধ্যে ঢুকে গেছে, বরাহ দ্বাদশী আর নিত্যানন্দ ত্রয়োদশী। তবে একাদশীর উপবাস হলে বরাহ দ্বাদশী হতো না, পালন হতো, নিত্যানন্দ ত্রয়োদশী হতো। কিন্তু আজকে উপবাস হওয়ায় কাল পালন ব্যবস্থা থাকায় কাল আর উপবাস হতে পারল না। তবে নিত্যানন্দ প্রভুর তিথি যখন কাল, উপবাস যদিও কাল আর হবে না, তাহলে তিথি কালই, কালকে আমরা নিত্যানন্দ প্রভুর বিষয় শ্রবণ করব। আর আজকে আমরা এই বরাহ দেবের কথা শ্রবণ করব। আর মহাদ্বাদশী হলো এটা ত্রিশ পৃষা, আটটা মহাদ্বাদশী, তার মধ্যে চারটি হলো তিথি গঠিত, চারটি নক্ষত্র গঠিত। তিথি গঠিত যে চারটি তার মধ্যে আজকে একটি, এটি হলো ত্রিশ পৃষা, মানে একাদশী, দ্বাদশী এবং শেষ রাত্রে ত্রয়োদশীর সংযোগ। সাধারণত এতে ত্রিশ বর্ষের কথা, তা এই ত্রিশ পৃষা এটি মহাদ্বাদশী। আটটির মধ্যে চারটি তিথি গঠিত, সেই চারটির মধ্যে এই একটি। মহাদ্বাদশী পালন করলে আর একাদশী পালন করতে হয় না, কিন্তু আজ এমনই যোগাযোগ হয়েছে মহাদ্বাদশী পালন করলে একাদশীও হয়ে যাবে, আরো দুটো হয়ে যাবে। বরাহদেবের বিষয় তো অনেক বড় কথা, তবে প্রথম অধ্যায়টি কেবল কথাসার বর্ণন করে ছেড়ে দেব, তারপরেরটি খালি অনুবাদ করব। এক এক অধ্যায় তো, এটি হলো শ্রীমৎ ভাগবত তৃতীয় স্কন্ধ সপ্তদশ অধ্যায়। এই অধ্যায় জয় ও বিজয়, লোক ভয়ঙ্কর, জন্ম বিবরণ এবং হিরণ্যাক্ষের দিগ্বিজয় বিষয়ে অদ্ভুত প্রভাব বর্ণিত হইয়াছে। যারা ভাগবত শ্রবণ করেন তারা জানে জয় এবং বিজয় বৈকুণ্ঠের দ্বারই ছিলেন। সেখানে চতুষ্ণ নারায়ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। জয় বিজয় দ্বারি হিসাবে তাদের যদি জিজ্ঞাসা করেছিলেন আপনারা কে, আপনাদের পরিচয় কি বলুন, প্রভুকে জানান, প্রভু যদি আপনাদের যেতে বলেন আমি নিয়ে যাব বা পথ ছেড়ে দেব। এরা কিছুতেই সে পরিচয় না দিয়ে বললে আমরা প্রভুর সঙ্গে দেখা করবো, এসেছি, আমরা যাব। তোরা কে, দরজা আছিস, তোরা কিছু বুঝিস না, সে পথ আটকে দিয়েছিল এরা যেতে চাইলে। তখন এরা রাগ করে অভিশাপ দিয়েছে যে তোমরা বৈকুণ্ঠে দাঁড়িয়ে হওয়ার যোগ্য না, তোমরা অসুর জনিত পালন করো। তখন জয় বিজয় দেখলেন ভগবানের সেবায় আছি, বৈকুণ্ঠে দাঁড়িয়ে হয়ে আমাদের অসুর জনিত যাওয়ার সাপ দিল, এই সাপ মোচনের জন্য তাদের পায়ে পড়ে একটু কাকতি মিনতি অনুনয় বিনয় করতে লাগলো। যদি হচ্ছে ভগবান তো সর্বান্তর্যামী, তিনি বুঝতে পারলেন যে দরজায় একটা গোলমাল হয়েছে। তখন লক্ষ্মী দেবী বরণে তুলসী চন্দন দিয়ে পূজা করছিলেন, সেই অবস্থায় তিনি চলে এলেন দরজায়। কি ব্যাপার? আসতেই চতুষ্ঠ প্রণাম করলেন। চতুষ্ঠ যখন প্রণাম করলেন তখন তার পরে কান্নাকাটি করতে লাগলেন। চতুষ্ঠ সেই ভগবানের চরণে অর্পিত তুলসী চন্দনের ঘ্রাণ নাকে যাওয়ার ফলে তাদের মধ্যে এমন অদ্ভুত প্রেম প্রকাশ হল যে তারা অশ্রুকম্প পুলকাদি সব অষ্টশক্তির বিচার প্রাপ্ত। যখন ভগবান বললেন তোমরা এরকম হচ্ছ কেন, তোমরা তো ব্রহ্মজ্ঞানী, তোমাদের তো এরকম হওয়ার কথা নয়, তখন তারা বললেন ধুর ব্রহ্মজ্ঞান চাই, ব্রহ্মজ্ঞান আমরা আর চাই না, আপনার চরণে যে তুলসী পত্র সচন্দন তুলসী পত্রের ঘ্রাণ আমাদের নাগাদুয়ারে গেল তাতেই আমাদের প্রেমে আকুল করলো, আমরা আর ব্রহ্মজ্ঞান দিয়ে কি করবো, আমরা এখন আপনার ওই চরণ সেবাই চাই। এই বলে খুব ইয়ে করলেন, এরাও কান্নাকাটি করলেন যে আপনার সেবা এখানে ছিলাম, এবার আমাদের ওষুধ জনিতে যেতে হবে ইত্যাদি ওরাও জানালেন। আর এরাও তখন অনুতপ্ত হলেন যে তাই তো আমরা ব্রহ্মজ্ঞান তো করেছি কিন্তু এখন তো দেখছি যে ক্রোধটা ওঠামাতে পাই, আমাদের এই ক্রোধ হওয়া উচিত না, কিন্তু ক্রোধ এসে গেল, ব্রহ্মজ্ঞানে ক্রোধ থামাতে পারলো না। তখন বললে আচ্ছা ঠিক আছে, সব কিছু নয়, আমার ইচ্ছাতেই সব হয়েছে। বিজয়কেও বললেন যে দেখো তোমরা দুঃখ করো না, তোমরা যাও, আমার অনেকদিন থেকে একটু ইচ্ছা যে যুদ্ধরথ আস্বাদন করবো, কার সঙ্গে করি, তোমরা তো ভক্ত, তোমরা তো আমার সঙ্গে যুদ্ধ করবে না, আর তোমাদেরও ভেতরে অনেকদিন এখানে খেয়ে খেয়ে দারোয়ানি করে একটা ভেতরে ভাব হলো যে একটু যুদ্ধকারের সঙ্গে করতে পারছি না, তোমাদের ওই রকম একটা আমার ইচ্ছাতেই ওই রকম ভাব তোমাদের মধ্যেও হলো আর আমার মধ্যেও হলো, তার যোগাযোগ এই চতুর্থকে দিয়ে হলো। এখন তোমরা ওষুধ জনিতে যাও, তিন জন্ম তোমাদের সঙ্গে আমি এই যুদ্ধ লীলা আস্বাদন করবো, পরে আবার তোমরা এখানে এসে। সেই জয় বিজয়ের প্রথম হলো এই হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। এই তাই এখানে বলছে এসে তো এই দুটি ওখান থেকে পতিত হয়ে এসে কশ্যপের বীর্যকে আশ্রয় করে দ্বিতীয় গর্ভে এসে প্রবেশ করলো। ভীষণ ব্যাপার, শতবর্ষ পূর্ণ হইলে দিতি দুটি যমজ পুত্র প্রসব করিলেন, 100 বছর পেটের মধ্যে থাকল, কিছুতে আর বেরোয় না, 100 বছর, 100 বছর পর উহারা যেকালে ভূমিষ্ঠ হইল সে সময় স্বর্গ মর্ত ও আকাশে বহুবিধ অমঙ্গল সূচক উৎপাত ঘটিতে থাকে। ও কি অমঙ্গল এইখানে একটু দিয়েছেন, সেই সন্তানদ্বয় ভূমিষ্ঠ হইলে দুলোকে ভূলোকে এবং অন্তরিক্ষে লোকসময়ের মহাভীতিপ্রদ বহুতম উপদ্রব সংঘটিত হইতে লাগিল। কিরকম? তখন পর্বতাদির সহিত সমস্ত ভূপ্রদেশ কম্পিত হইতে লাগিল, দিকসমূহ প্রজ্বলিত হইয়া উঠিল, এক লোকসময়ের ভয়প্রদ কেতু সকল উদিত হইল। সুদৃস্পর্শ বায়ু সমূহ প্রবল ঝটিকাকে শূন্য এবং ধূলি সমূহকে ধ্বজা করিয়া বৃহৎ বৃহৎ বৃক্ষরাজি উন্মূলন পূর্বক মোহনমোহ শোষ ও ধ্বনি করিতে হইতে প্রবাহিত হইতে লাগিল। বিদ্যুৎ রূপ অট্টহাস্যযুক্ত নিবিড় মেঘমালার দ্বারা সূর্যাদি গ্রহ নক্ষত্রের প্রভাব বিনষ্ট হইল। নবমণ্ডল অন্ধকার আবৃত হইল। অত্যল্প স্থান দৃষ্টিগোচর হইল না। সমুদ্র যেন বিমানা হইয়া গর্জন করিতে লাগিল। তাহাতে ভীষণ তরঙ্গকুল উত্থিত হইয়া উদরোক্ত মকরাদি জলযন্ত্র সমূহকে ক্ষোভিত করিল। আর পাপি উপাধির সহিত নদী সকল এরূপ ক্ষুব্ধ হইল যে তৎস্থ পদ্মরাজি সম্পূর্ণ শুষ্ক হয়ে গেল। রাহুগ্রস্ত চন্দ্র সূর্যের বারংবার পরিবেশ প্রকাশ পাইতে লাগিল এবং বিনা মেঘেও পুনঃ পুন মেঘ গর্জন এবং গৃহগ্রহ হইতে রথচক্র নির্ঘোষবধ ন্যায় ভয়াবহ শব্দ উদ্গত হইতে লাগিল। গ্রাম প্রান্তে শ্রীগাঁ ও পেচকের ধ্বনি অমঙ্গল সূচক শ্রীগাড়িগণ মুখ বিষয় হইতে ভয়ঙ্কর অগ্নি উদ্গিরণ করিতে চিৎকার করিতে লাগিল। কুকুর সকল যেখানে যেখানে গিরিবা উত্তোলন করিয়া কখনো সঙ্গীত বধ কখনো বা ক্রন্দন বধ বিবিধ শব্দ করিতে লাগিল। গর্জব সকল দলবদ্ধ হইয়া তীক্ষ্ণ ক্ষুরের দ্বারা পৃথিবী খনন উন্মত্ত প্রায় হইয়া সজাতীয় রব করিতে করিতে চতুর্দিকে দাবিত হইতে লাগিল। এইরকম সমস্ত উৎপাত এই কয়েকটা বললাম আরম্ভ হয়ে গেল। বিতরাং লোক তো কি অবস্থা হবে স্বর্গে মর্তে পাতালে সব জায়গায়। যখন জন্ম নিল ভূমিষ্ঠ হল তখনই এই কাণ্ড। স্বর্গাদি ব্যতীত আর কেউই উৎপাতের কারণ জানিতে না পারিয়া স্বর্গাদি জানেন যে এই কারণ। বিশ্ব বিপ্লব উপস্থিত হইয়াছে মনে করিয়া উদ্বিগ্ন হইয়া পড়িলেন। কশ্যপ পুত্রদ্বয় নাম রাখিলেন হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর পূর্বে ভূমিষ্ঠ হইলেও হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর পূর্বে ভূমিষ্ঠ হইলেও কশ্যপের শুক্র নিষেকে ক্রমানুসারে হিরণ্যকশিপু শ্রেষ্ঠ। তখনকার ঋষিগণের কত বড় ক্ষমতা! গর্বে শুক্র নিষেক করেছেন তার আগে যাকে করেছেন তার থেকে যে হয়েছে সেই জ্যেষ্ঠ। আমাদের এখানে তো ভূতলে যে ভূমিষ্ঠ হয় তাকেই জ্যেষ্ঠ বলে ধরা হয়, কিন্তু এখানে তা হয় নাই। ওই শুক্র সে ব্যবস্থা অনুসারে হিরণ্যকশিপুই শ্রেষ্ঠ। হিরণ্যকশিপু ব্রহ্মার পরে অমর হইল এবং বাহুবলে ত্রিলোককে বসে আনয়ন করিল। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর অতি প্রিয় পাত্র ছিল। হিরণ্যাক্ষ কখনো স্বর্গে গমন করিয়া দেবতাগণকে ভয়যুক্ত করিয়া তুলিল। এই তোমরা কে? না আমরা তো দেবতা, আমার সঙ্গে যুদ্ধ নর, যুদ্ধে যদি লাগতে পারো তো লাগো, আর না স্বর্গ ছেড়ে পালিয়ে যাও, এর থাকতে পারবে না। এই সাংঘাতিক ব্যাপার, ইহাই আসছে অনেক বড়। কখনো বা পাতাল লোকপালে বরুণকে উপহাস করিয়া তাকে যুদ্ধে নিযুক্ত হইবার জন্য প্ররোচনা করিতে চেষ্টা করলো। পাতালে গিয়ে বরুণকে বললো, এই যুদ্ধ করবে তো সব, নাহলে কি এখানে তে পৌঁছে আছো কি জন্য? বরুণ নিজের অসমর্থ বুঝিয়া ও বিষ্ণুকে হিরণ্যাক্ষের উপযুক্ত প্রতিফল বিধাতা জানিয়া হিরণ্যাক্ষকে শ্রীকৃষ্ণের কথা জানাইয়া বলিলেন যে একমাত্র বিষ্ণুই তার উপযুক্ত প্রতিপক্ষ হইয়া যুদ্ধে সন্তোষ জন্মাইতে পারবে। আপনার যদি এত যুদ্ধ করতে ইচ্ছা করে তবে আমরা কেউ পারবো না, স্বর্গের দেবতারাও পারবে না। একমাত্র বিষ্ণুর সঙ্গে যদি একটু যুদ্ধ করে তাহলে আপনার যুদ্ধের শান্তি আপনি পাবেন। কোথায় বিষ্ণু? কোথায় কোথায় তোমাদের বিষ্ণু কৃষ্ণ বল। কর্তৃপক্ষ ইহা জানিতে পারিলে ও নারদের নিকট হইতে শ্রীহরির অবস্থান বিষয়ে সন্ধান পাইলেন। নারদ বললেন, শ্রীহরি এখন রসাতলে গেছে, পৃথিবীর রসাতলগত হয়েছে, সে পৃথিবী উদ্ধার করতে গেছে। আপনি যদি তার খোঁজ এখনই সদ্য সদ্য চান, তা আপনি এই রসাতলের দিকে যান, পথে দেখা হবে। এই অত্যাচার অনুভব করবার যত্ন করি। শ্রীমৈত্র কহিলেন, জলদাধিপতি বরুণের এই বম্বিত বাক্য শ্রবণ করিয়াও মহাবল মদান্ধ হিরণ্যাক্ষ বরুণের ওই তিরস্কার বাক্য একেবারে গ্রাহ্য করিলেন না, পরন্তু নারদের মুখে শ্রী ভগবান শ্রীহরির গতি অবগত হইয়া সত্য রসাতলে প্রবেশ করিলেন। সেই রসাতলে সর্বজয়ী ধরাধারী বরাহরূপী শ্রীহরি তদীয় দংষ্টাগ্র ভাগে তাদের দ্বারা ধরিত্রীকে বুদ্ধে উত্তোলন করিতেছে এবং আরক্ত নেত্রের দ্বারা যেন দৈত্যে তেজরাশি তিরস্কার করিতেছে। হিরণ্যাক্ষ দৈত্য শ্রী ভগবানকে এইরূপ ভাবে দেখিতে পাইয়া উপহাস করিয়া বলিল, ওহো, এটা যে একটা জলচর বরাহ। কি বললো বলুন যে বিষ্ণু? আর নারদই বা কি বললো যে এই পথে যান, বিষ্ণুর সঙ্গে দেখা হবে, এটা যে একটা শুয়োর গো। পরে দৈত্য বরাহরূপী শ্রী ভগবানকে কহিল, এ মূর্খ, এদিকে অগ্রসরা, পৃথিবীকে পরিত্যাগ কর, ব্রহ্মা পাতালবাসী আমাদিগকে এই ধরা প্রদান করিয়াছে। হে বরাহরূপধারী অদেবতাধম, আমার সম্মুখে কি তুই পৃথিবীর সহিত মঙ্গল লাভ করতে পারবি? হে অমরাধম, তুই কি আমাদের নাশের নিমিত্ত আমাদের কর্মশত্রু দেবগণ কর্তৃক পুষ্ট হইতেছি? তুই তো পরোক্ষ ভাবে চোরের মত থাকিয়া মায়ার দ্বারা অসুরগণকে বিনাশ করিয়া থাকি। এ মূঢ়, যোগমায়াই তোর বল, প্রকৃত প্রস্তাবে তোর বল নাই, তোর মতো দুর্বলকে বিনাশ করিয়া আজ আমার সুহৃদ গণে শোকাশ্রু মোচন করিব। আরেক প্রকার অর্থ আছে, আমাদের বহিরিপক্ষ দেবতাগণ মোক্ষ প্রাপ্তির জন্য কি আপনার আশ্রয় গ্রহণ করিয়াছেন? আপনি তো অপ্রত্যক্ষ ভাবে থাকিয়াও কৃপাপূর্বক অসুরগণের পর্যন্ত সদগতি বিধান করিয়া থাকেন। এটা শুদ্ধ সরস্বতী মুখে ব্যাখ্যা। আপনি পরমুরগণকে পর্যন্ত সবক্তি প্রদান করিয়া আপ্যায়িত করিয়া থাকেন। যোগমায়ী আপনার অচিন্ত শক্তি, কারণার নবসায় মহৎ সৃষ্টা পুরুষের বিশ্ব সৃষ্টাদি পৌরুষ আপনার অনুরূপ নয়। আপনাকে হৃদয় মন্দিরে ভক্তি যোগে সংস্থাপন করিয়া সুহৃদ গণের সংসার দুঃখ দূর করিব। এটা ওইটা শুদ্ধ সরস্বতী পক্ষে ব্যাখ্যা। তারপরে আমার হস্ত হইতে এই গদা নিক্ষিপ্ত হইয়া তোর মস্তক চূর্ণ হইলে তুই পঞ্চত্ব প্রাপ্ত হইবি। ভগবান সকল উপহার সংগ্রহ করিয়া থাকে, তারও আপনা হইতে নির্মূল হইয়া আর প্রকাশ পাইবে না। এই ওই দ্বিতীয় প্রকার অর্থ, আমার হস্ত নিক্ষিপ্ত গদার দ্বারা আপনার মস্তকে কোনো আঘাত লাগিবে না, আপনি সুখে অবস্থিত থাকিবেন। যে সকল নবীন ভক্ত এবং যে সকল পুরাতন ভক্ত ঋষি ও দেবতাগণ আপনার জন্য পুজো আর আরোহণ করিয়া থাকেন, তারা সকলেই সবনা করিলেও দৃঢ়মূল হইবেন। শত্রুর এই প্রকার কটুবাক্যরূপ অস্ত্রের দ্বারা অত্যন্ত ব্যথিত হইল ভগবান দন্তাগ্র স্থিতা পৃথিবীকে ভয়বিবল দেখিয়া তাহা সহ্য করিলেন। কুম্ভীরাদি জলজন্তুর দ্বারা আহত হস্তি যেমন হস্তিনীর সেই জলমধ্যে নির্গত হয়, সেই ধরিত্রীকে লইয়া
জল হইতে উত্থিত হইলে, ভগবানের জল হইতে নির্গমন কালে মকর যে উপস্থির অনুসরণ করে, তদ্রূপ পশ্চাৎ অনুধাবনকারী করাল দংশিল বজ্র সম গর্জনকারী হিরণ্যকেশ হিরণ্যাক্ষ করিতে লাগিল, লজ্জাহীন অসত্যকের পক্ষে কি কিছুই নিন্দনীয় নয়? সকাল কে হজম করছে? ব্রহ্মা কর্তৃক সংস্থিত ও দেবগণের দ্বারা পুষ্পবৃষ্টির পুষ্পবৃষ্টির দ্বারা পরিপ্রাপ্ত হইয়া ভগবান ওই দৈত্যকে গ্রাহ্য না করিয়াই শরীর পরি স্বীয় প্রতিষ্ঠিত স্থানে পৃথিবীকে সংস্থাপন করব, তাহাতে স্বীয় আধার সহিত গৃহীত করিয়াছিলেন, তবে তো পৃথিবী থাকতে পারে। সেই মহাগদাধারী কাঞ্চনময় বিচিত্র কবচ পরিহিত দৈত্য ভগবানের পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল এবং কটুক্তি প্রয়োগ দ্বারা বরাহদেবকে মর্ম পীড়া প্রদান করিতেছিল। ভগবান তাহাতে ক্রোধযুক্ত হইয়া ওই দৈত্যকে উপহার উদ্ভব করিতে লাগিলেন। শ্রী ভগবান উপহার, ভগবান কহিলেন, রে অভদ্র, আমরা জলচর শুকর সত্য, তুই তো কিন্তু তোর ন্যায় কুকুরগণ কি অন্বেষণ করিতেছি? তুই তো মৃত্যুবাসে আবদ্ধ হইয়াছি, বীর পুরুষেরা কখনোই তোর আত্মশ্লাঘা আদর করেন না। এই জন্যই অসূর্যনীতি পাঠিয়েছিল। আমরা রসাতল বাসীর দিকে স্থায়িত্ব ধন হরণ করিয়া লজ্জাহীন হইয়াছি এবং তোর গদার দ্বারা তাড়িত হইয়াছি, তথাপি অসমর্থ হইয়াও কোন প্রকারে হইয়াছি, যেহেতু আমাদিগকে যখন যুদ্ধক্ষেত্রে থাকিতে হইবে তখন বলবানের সেই বিরোধ উৎপন্ন করিয়া কোথায় যাইব? তুই পদাতিকে যুতপতিগণের প্রধান, তুই তো ভয়হীন, আয় দেখি শীঘ্রই আমাদিগকে পরাভূত করিবার জন্য চেষ্টা কর, আমাদিগকে হত্যা করিয়া তোর আত্মীয় স্বজনের অশ্রু মোচন কর। যে নিজের প্রতিজ্ঞার মর্যাদা রাখিতে পারে না সে তো নিতান্ত অসভ্য। শ্রীভদ্র কহিলেন, ভগবান শ্রীহরি দৈত্যকে এই রূপে তিরস্কার ও উপহাস করলে ক্রিয়া করিবার কারে মহাসর্প যেরূপ ক্রুদ্ধ হয় তদ্রূপ এই দৈত্যের অতিশয় ক্রোধ প্রকাশ করিতে লাগিল। ক্রোধবশত তাহার ইন্দ্রিয়গ্রাম বিচলিত হইয়া উঠিল, অত্যন্ত ক্রুদ্ধ ভাবে ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করিতে করিতে সে তীব্র বেগে ভগবানের নিকট হইয়া তাহাকে গদার দ্বারা আঘাত করিল। পরন্তু মহাযোগী যেরূপ যোগাড় হইয়া মৃত্যুকে বঞ্চনা করিয়া থাকে, ভগবান তদ্রূপ তাহার বক্ষস্থলে নিক্ষিপ্ত সেই গদাকে বিষদ বক্রীভূত হইয়া ব্যর্থ করিয়া দিলেন, একটু দেখে দিলেন ব্যর্থ হয়ে গেল। পুনর্বার সে স্বীয় গদা গ্রহণ করিয়া বারংবার ঘুরাইতে আরম্ভ করিলে ভগবান শ্রীহরি অত্যন্ত ক্রুদ্ধ হইলেন এবং ক্রোধবশত দন্তর দ্বারা অধরষ্ট দংশন করিতে করিতে দৈত্যের দিকে ধাবিত হইলেন। তদনন্তর ভগবান তাহার নিজ গদার দ্বারা ওই শত্রুর দক্ষিণ ভ্রুর মধ্যে আঘাত করিলেন, কিন্তু এ বিদুর গদাযুদ্ধ বিশারদ সেই দৈত্য ভগবানের গদা হত হইতে না হইতেই প্রতিরোধ করিল। এই রূপে হিরণ্যাক্ষ এবং ভগবান বরাহদেব উভয় জয়েচ্ছায় যুদ্ধ করিতে করিতে পরস্পর পরস্পরকে গুরুতর গদার দ্বারা আঘাত করিতে লাগিল। উভয় পরস্পর স্পর্ধা করিতেছিলেন, তীক্ষ্ণ গদার আঘাতে উভয় অঙ্গ ক্ষতবিক্ষত হইতেছিল এবং ক্ষতস্থান হইতে নির্গত রুধিরের গন্ধ পাইয়া উভয় অতিশয় ক্রোধদীপ্ত হইতেছিলেন। উভয় পরস্পর জয়েচ্ছায় গদাযুদ্ধে নানা প্রকার মার্গে বিচরণ করিতে লাগিলেন। গাভীর জন্য যেরূপ মত্ত বৃষদ্দ্বয়ের মধ্যে মহাযুদ্ধ উপস্থিত হয় তাদের উভয় সংগ্রাম ও সেই প্রকার সভা যুক্ত হইল। চক্রবর্তী শ্রীকৃষ্ণ স্বরূপ শক্তি প্রভাবে পরারূপ ধারণ করিয়া হিরণ্যাক্ষের সহিত এইরূপ যুদ্ধে প্রবৃত্ত হইলে ব্রহ্মা মহাপুরুষ শ্রীহরি ও দৈত্যের পৃথিবীর নিমিত্ত সংগ্রাম দর্শন করিবার জন্য ঋষিগণ পরিবেষ্টিত হইয়া যুদ্ধস্থলে উপস্থিত হইলে ঋষি সহস্রের নেতা ব্রহ্মা দেখিলেন দৈত্য অতিশয় সৌর্যমদে উন্মত্ত হইয়াছে, তাহাতে ভয়ের লেশ মাত্র না, অধিকন্তু সে ভগবৎ প্রদত্ত আঘাত সময়ের প্রতিকার করিয়াছে, কিন্তু ভগবান হইতে দৈত্যের বিক্রমের প্রতিক্রিয়া হইতেছে না। এই যে দেখুন অসুরের কি ক্ষমতা, অনেকে অসুরের ক্ষমতা দেখে লোকে মনে করে অসুরই বড়। ব্রহ্মা ইয়া দর্শন করিয়া আদি বরাহদেব শ্রী বিষ্ণুকে কহিলেন, শ্রী ব্রহ্মা কহিলেন, এদের এই অসুর আমাদের নিকট হইতে বর প্রাপ্ত হইয়া প্রতিপক্ষ শূন্য হইয়াছে, এই ব্যক্তি ভগবদীয় চরণাশ্রিত দেবতা ব্রাহ্মণ গাভী ও নিরপরাধ প্রাণীগণের প্রতি বৃথা অপরাধ আচরণ করিয়া থাকে, কেহ নিবারণ করিতে গেলে তাহাকে ভীতি পরিদর্শন করে এবং ভীত দেখিলে অর্থ প্রাণাদি অপহরণ করিয়া লয়, এই কণ্ঠকতুল্য উৎপীড়িত দৈত্য উৎপীড়ক দৈত্য ইয়া সমকক্ষ প্রতিদ্বন্দ্বীর অন্বেষণ করিয়া সমগ্র পৃথিবী পর্যটন করিয়াছে, এদের এই দুরাত্মা মায়াবী অহংকারী এবং দুর্দান্ত বালক যেমন কবিত সর্পের তীর্থ আকর্ষণ পূর্বক তার সহিত ক্রিয়া করে আপনি তদ্রুপ ইয়াকে লইয়া আর খেলা করিবেন না। হে দেব, হে অর্জুন, এই দুর্ধর্ষ দৈত্য যেকাল পর্যন্ত না আসুরি বলা প্রাপ্ত হইয়া বর্ধিত হইতে পারে সেই কাল মধ্যে আপনি আপনার মায়াশক্তি প্রকাশ করিয়া মূর্তিমান পাপ রূপী এই দৈত্যের বিনাশ সাধন করুন। সম্প্রতি লোকসংহারকারিণী ঘোরতমা সন্ধ্যা উপস্থিত, এই সর্বাত্মা এই সময় দেবগণের জয় বিধান করুন। এইক্ষণে অভিজিৎ নামক শুভ যুগ আছে, এই শুভ যুগের স্থিতিকাল মুহূর্ত মাত্র হওয়ায় তাহাও আবার গত প্রায়। আমরা আপনার শুনি আমাদের মঙ্গলের নিমিত্ত এই দুর্বৃত্ত দৈত্যকে অনুলম্বনা করিয়া বধ করুন। হে ভগবান, আপনি সাপানুগ্রহ সময় আপনাকে আর মৃত্যু স্বরূপ করিয়া স্থির করিয়াছেন, অধীন এই দৈত্য ভাগ্যক্রমে আপনাকে প্রাপ্ত হইয়াছে, অতএব বিক্রম প্রকাশ পূর্বক ইয়াকে যুদ্ধে বিনষ্ট করিয়া ত্রিভুবনকে সুখে স্থাপন করো। শ্রীমত্র কহিলেন, ব্রহ্মা নিষ্কবর ও অমৃতবম বাক্য শ্রবণ করিয়া শ্রী বরাহদেবী সৎ হাস্যের সহিত স্নেহপূর্ণ অমাঙ্গ দৃষ্টিতে তাহার বাক্য অঙ্গীকার করলেন। অন্তর ব্রহ্মার জ্ঞানেন্দ্রিয় হইতে আবির্ভূত আদি বরাহদেব শিরশত্রু হিরণ্যাক্ষকে তার সম্মুখে নির্ভীক চিত্তে বিচরণ করিতে দেখিয়া লম্ব প্রদান পূর্বক তার উপর পতিত হইলে এবং উহার কপল দেশে অধভাগে গদার দ্বারা আঘাত করিলে। দৈত্য গদার দ্বারা পরাজয়ের গদার উপর প্রত্যাঘাত করাতে উহা তার হস্ত হইতে বিচ্যুত হইয়া ঘুরতে ঘুরতে নিম্নে পতিত হইল, সাতিশয় দীপ্তি পাইতে লাগিল, তাহাতে হিরণ্যাক্ষের বিক্রম অপূর্ব শোভা বিস্তার করিল। ভগবান নিরস্ত হইলে সেই দৈত্য রাজ বরাহদেবকে আক্রমণ করিবার উপযুক্ত অবসর প্রাপ্ত হইলে, কিন্তু যুদ্ধ ধর্মে সম্মান করিয়া হিরণ্যাক্ষ তার প্রতি গদাঘাত করিল না।
তখনকার দিনে এইরকম ছিল। অবশ্য এই রূপ আচরণের দ্বারা ভগবান শ্রী নারায়ণের ক্রোধ উদ্দীপন করাই হিরণ্যাক্ষের একমাত্র উদ্দেশ্য ছিল। সে যাহা হোক, এদিকে ভগবান এই অস্তৈতিকদাচ্যুত হইল দেখিয়া দেবগণের মধ্যে হাহাকার ধ্বনি উত্থিত হইল। তখন ভগবান বরাহদেব তার সেই যুদ্ধনীতি ধর্ম স্বীকার করিয়া আপনার সুলভ নামক সুদর্শন চক্র স্মরণ করিলেন। ভগবান তার চক্রকে স্মরণ করিয়া মাত্র চক্র অত্যন্ত ব্যগ্র হইয়া উপস্থিত হইল। দেবতাগণ সেই সম্ভ্রমযুক্ত চক্রধারী ভগবানকে বাইরে দ্বিতীয় পুত্রাধম রূপে আচরণকারী ও অন্তরে প্রধান পার্শ্বদ্বীপে অবস্থিত হিরণ্যাক্ষের সহিত যুদ্ধে সম্মিলিত হইতে লাগিলেন। উক্ত আকাশচারী দেবতাগণ ভগবানের অচিন্ত প্রভাব অবগত ছিলেন না, তাই তারার অনুভূমিতে পুনঃ পুনঃ এই রূপ বিচিত্র বাক্য বলিতে লাগিলেন, হে দেব আপনার মঙ্গল হোক, এই অচরকে এখনই বিনাশ করুন। দংশন করিতে লাগিল। করাল দংশ সেই দৈত্য আরক্ত চক্ষুর দ্বারা যেন চারিদিক দগ্ধ করিতে করিতে নিরীক্ষণ পূর্বক ভগবানের প্রতি ধাবিত হইয়া, আরে তুই হত হইনি, এই বলিয়া শিরগদার দ্বারা তাহাকে আঘাত করিল। হে সাধু বিদুর, পরাশরী দ্বারি ভগবান শ্রীহরি ওই শত্রুর নয়ন সমক্ষেই আপনার সমা বামপদ দ্বারা তাহার বায়ুপদ ভগবতী গঙ্গাকে অবনিরাক্রমে নিবারণ করিলেন। পরে বলিলেন, হে দৈত্য, তুই যখন আমাকে জয় করিতে ইচ্ছা করিয়াছি তখন আবার অস্ত্র ধারণ করিয়া চেষ্টা কর। শ্রী ভগবান কর্তৃক এই রূপে আহত হইয়া সে পুনরায় গদা নিক্ষেপ করিল এবং ভয়ঙ্কর গর্জন করিতে লাগিল। ভগবান বরাহদেব উক্ত গদা ভীষণ বেগে আসিতেছে দেখিতে পাইলেন। গরুর যেমন তার সম্মুখ আগত শক্তিকে ধারণ করে সেই রূপ ভগবান তখন অবলীলাক্রমে ওই গদাকে ধরিয়ে ফেললেন। হিরণ্যাক্ষ তখন নিজ পৌরুষ প্রতিভাত দেখিয়া হতভাগ্য এবং অপ্রতিভ হইয়া পড়িল। ভগবান তার গদা প্রত্যর্পণ করিতে চাইলেও সে আর গ্রহণ করিতে ইচ্ছা করিল না। অবিচারে প্রযুক্ত ব্যক্তি যেমন বিপাক বিপ্রকে উদ্দেশ করিয়া তাকে হনন করিবার নিমিত্ত অবিচার করে মারণাদি প্রয়োগ করে, তদ্রূপ বরাহরূপধারী ভগবান বিষ্ণুকে উদ্দেশ করিয়া সেই দুর্বৃত্ত দৈত্য জ্বলন্ত বন্নিসদৃশ গ্রাস করিতে উদ্যত ভীষণ তিরিচিকর সুর গ্রহণ পূর্বক নিক্ষেপ করিল। মহাধীর মহাবীর হিরণ্যাক্ষ কর্তৃক প্রবল বেগে নিক্ষিপ্ত এই সুর উৎকট দীপ্তি সহকারে আকাশ মধ্যে প্রতিভাত দেখিয়া দেবরাজ ইন্দ্রজরূপ গরুড়ের পরিত্যক্ত পক্ষ ছেদন করিয়াছিলেন। তদ্রূপ শ্রী ভগবান হরিও যদিও নিশিত ধার তীক্ষ্ণ ধার বিশিষ্ট চক্র দ্বারা ওই অস্ত্র খণ্ড বিচিন্বিত করিলেন। অনন্তর শ্রীহরি নিশিত ধার চক্রের দ্বারা শিয়র সুর বহুধা ছিন্ন বিচ্ছিন্ন হইলে দৈত্যরাজ হিরণ্যাক্ষ অত্যন্ত ক্রোধে গর্জন করিতে করিতে ভগবানের সম্মুখে আসিয়া লক্ষ্মীর আশ্রয়ভূত ভগবানের বিস্তীর্ণ বক্ষ প্রদেশে কঠোর মুষ্টাঘাত করিয়া অন্তরিত হইল। হে বিদুর, ভগবান আদি বরাহ দৈত্যরাজ হিরণ্যাক্ষ দ্বারা এই রূপে আহত হইয়া পুষ্পমাল্য কর্তৃক আহত ভক্তির ন্যায় কিঞ্চিত মাত্র বিচলিত হইলেন না। অতঃপর ওই দৈত্য যোগমায়াধি শ্রীহরির প্রতি নানাবিধ মায়া বিস্তার করিতে লাগিল। তদ্দর্শনে প্রজাকুল ভীত হইয়া জগতের প্রলয়কাল সমষ্টি বলিয়া স্থির করিল। বর্ষা প্রবল বাচ্চা প্রবাহিত হইতে থাকিল, তাহাতে ধূলি সমুদ্র দ্বারা দিকমন্ডল তমসাচ্ছন্ন হইয়া পড়িল এবং ক্ষেপণ নাম কোন পাষাণ ভেদন যন্ত্র বিশেষ দ্বারা যেন চালিত হইয়া চতুর্দিক হইতে অসংখ্য প্রস্তর খণ্ড পতিত হইতে লাগিল। অসুরের কত বড় ক্ষমতা! নবমন্ডলে বিদ্যুৎ ও বজ্রনিগ্রহ মেঘ সম্মূর্তিত হইয়া বারংবার রক্ত পুষ কেশ অস্থি বিষ্ঠা মুদ্রাদি বর্ষণ করিতে থাকায় নক্ষত্ররাজি যেন একেবারেই বিনষ্ট হইয়া গেল বলিয়া বোধ হইল। পর্বত সকল যেন নানাবিধ অস্ত্র বর্ষণ করিতেছে এরূপ দৃষ্টি হইল। পরে কতকগুলি নগ্না আবুরাহিত কেশা সুরু ধারণী রাক্ষসী আসিয়া উপস্থিত হইল। দেখিতে দেখিতে বহু 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 রাক্ষস পদাতি হস্তি অস্ত্র রথ আততায়ী রূপে প্রকাশিত হইয়া মার মার কাঠ কাঠ এই প্রকার হিংসা সূচক বাক্য প্রয়োগ করিতে লাগিল। তখন তপ সত্য দয়ারূপ কৃপা বিশিষ্ট যজ্ঞমূর্তি ভগবান সেই অসুর প্রকটিত মায়া বিনাশার্থ তার অতি প্রিয় সুদর্শন চক্র প্রয়োগ করিলেন। ওই সময় দিদি ভগবান শ্রীহরি তার পুত্রদ্বয়কে বিনাশ করিবেন এই ভক্তিবাক্য স্মৃতিপথে উদিত হওয়াতে সহসা তার হৃদয় কম্পিত হইয়া উঠিল এবং স্তন হইতে রুধির স্খরণ হইতে লাগিল। ভগবান কেশবের সুদর্শন চক্র দ্বারা দৈত্যের সমুদয় মায়া বিনষ্ট হইলে ওই দৈত্য পুনরায় পরাদেবের প্রতি ধাবিত হইয়া অত্যন্ত ক্রোধভরে তাকে বাহুদ্বয় মধ্যবর্তী করিয়া বেষণ করিবার চেষ্টা করিল। কিন্তু এই দৈত্য দেখিতে পাইল যে ভগবান বরাহদেব তাহার বাহুদ্বয়ের বহির্দেশে অবস্থান করিতেছে। অনন্তর ওই দৈত্য বজ্র সদৃশ কঠোর মুষ্টির দ্বারা ভগবানকে আঘাত করতে থাকিলে ভগবান আদি বরাহ ইন্দ্র যেমন বিদ্রাসুরকে আঘাত করিয়াছিলেন সেইরূপ কর দ্বারা তার কর্ণমূলে আঘাত করিলেন। ভগবান বরাহদেব দৈত্যকে এইরূপ অবজ্ঞা ছলে আঘাত করিলে তাহাতেই ওই দৈত্যের সর্ব শরীর ঘূর্ণিত রচনভাবে বহির্গত এবং হস্ত পদ কিশোরাদি বিচ্ছিন্ন হইয়া গেল।